নেই যে কোনো ভরসা হে ভাই মোদের জীবনের।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি এখনই সময় প্রোগ্রাম নিয়ে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাবারাকাতালা অনেক কথা হবে আপনাদের সাথে, অনেক কিছু জানার আছে, বলার আছে, শেখার আছে। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, যাতে করে আমরা কিছু শিখতে পারি, কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি, নিজের আত্মশুদ্ধি যেন হয়ে যায় মাহে রমজানেই, এমন কিছু কথা, এমন কিছু আলোচনা আজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের এই আলিশান ফরমান যদি আমরা শুনি এবং নিজের হৃদয়ের মধ্যে যদি গেঁথে নিতে পারি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের আখেরাত দুনিয়া দুইটাই সুন্দর হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন যে যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল, আল্লাহ তাআলার পানা। আর এটা যদি মনে রাখি আমরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ও সালাম পাঠ করার কথাটা প্রতিদিন নিয়মিত যে একটা সংখ্যা আমি নির্ধারণ করেছি, এত হাজারবার বা এত শতবার আমি দুরুদ ও সালাম পাঠ করব, তো দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করা ভুললাম না, দুরুদ শরীফ পাঠ করতে রইলাম। আর জান্নাতের রাস্তা ভুলে নয়, জান্নাতের রাস্তা মনে রেখে আমি জান্নাতের দিকেও যেতে পারবো আল্লাহ তাআলার দয়ায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে আমাদের সাথে আছেন জুনায়েদ ভাই, আমরা তার থেকে ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করবার আজকের অনুষ্ঠানে। মানুষ, প্রত্যেকটা মানুষই চায় কি আমি সংশোধন হয়ে যাই, আমি নেক হয়ে যাই, আমি ভালো কাজের মধ্যে লেগে যাই। কিন্তু এর জন্য সবচেয়ে বড় বিষয় হলো আমাকে একটা নেক পরিবেশের দরকার, ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ আমার দরকার। যদি সেই ভালো পরিবেশ না পাই, তবে নিজেকে নেক বানানোটাও কষ্টসাধ্য হয়ে যায়। আর এটা ওই সকল ব্যক্তিদের জন্য সম্ভব যারা আল্লাহ তাবারক ও তাআলার মারেফতকে জানতে পেরেছে, জাহান্নাম সম্পর্কে যারা জানছেন, জান্নাত সম্পর্কে যারা জানছেন, তারা হয়তো বা জাহান্নামের ভয়ে আল্লাহ তাবারক ও তাআলার মারেফত অর্জন করার কারণে তারা একা একা হলেও নেক আমল করে নেককার হতে পারবে, নিজে সংশোধন হতে পারবে। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের পক্ষে সম্ভব নয় একা একা কখনো সৎ হওয়া বা ভালো হওয়া। এই জন্য আজকের বিষয় নিয়েছি আত্মশুদ্ধি কিভাবে হবে। মাহে রমজান তো আমাদের থেকে বিদায় নিচ্ছে, কিন্তু আত্মশুদ্ধি কতটুকু আমার হলো আর কিভাবে হওয়া যায়, কিভাবে হতে পারবো, এ বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা নিজের আত্মশুদ্ধির ব্যাপারটা নিয়ে অনেকে আয়াতে কারিমা নাজিল করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন মানুষের যে আত্মশুদ্ধি রয়েছে এই ব্যাপারটা অনেকগুলো হাদিসে মোবারকার মধ্যে আলোচনা করেছেন, এবং বিভিন্ন বুজুর্গানের দিন ওলামা ইকরামও আত্মশুদ্ধির বিষয়গুলো তুলে ধরেছেন, যাতে করে আমরা আত্মশুদ্ধি কিভাবে হবে এই বিষয়টা যেন আমরা জানতে পারি, আলোচনা করব, শুনবো। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, আলোচনায় যাওয়ার পূর্বে চলুন জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা জুনায়েদ ভাই থেকে একটি কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নাবিনা আজ নেহি তো কল সহি সহি সল্লে আলা রাসূলিনা সল্লে আলা মুহাম্মাদি। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মুখ পেখি তোমার ফকির বাদশা, সুবহানাল্লাহ মোরা পাপ করি তুমি মাফ কর, রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ সালিক আপ রাধিয়া দি, এ সালিক আপ রাধিয়া দি, হাজির শূন্য আমল না মানিয়ে হাজির, করদান ক্ষমা নবীর উসিলায়, করদান ক্ষমা নবীর উসিলায়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাবারক তাআলার প্রশংসা শুনছিলাম দর্শক শ্রোতা মদনী চ্যানেলের মাধ্যমে। আর প্রোগ্রাম এখনই সময়, আল্লাহ তাবারক তাআলা এভাবে করে আমাদেরকে নিজের জবানকে যেন আমরা আল্লাহ তাবারক তাআলার জিকিরের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে তরুতাজা রাখতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকের বিষয়টা দর্শক আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমরা, আত্মশুদ্ধি কিভাবে হবে। মোবাইলে দাওয়াত ইসলামী কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, আর ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন। ইনশাআল্লাহ তাবারক তাআলা এক এক মোবাইল লিখ থেকে আমরা শুনব, শুরু করব ফজলে রাব্বি ভাই থেকে, আত্মশুদ্ধি কিভাবে হব, অর্থাৎ কিভাবে হওয়া যায় বা কিভাবে হবে মানুষ আত্মশুদ্ধির ব্যাপারে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা শুনাবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জাকির ভাই। সর্বপ্রথম এটা বলবো যে আজকে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ,
যে
কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করতে যেভাবে বলেছেন বাহ্যিক জিনিসের, ঠিক সেভাবে বরং আরো বেশি জোর দিয়েছেন আত্মাকে পবিত্র করার ব্যাপারে। আত্মশুদ্ধি বলতে বোঝায় আত্মাকে পবিত্র করা।
জি,
এখন মানুষ কাকে বলা হয়? মানুষ বলা হয় আত্মা এবং দেহর সমষ্টিকে। দেখেন, যখন মানুষের আত্মা তার শরীর থেকে বের হয়ে যায়, এখন কিন্তু সে তার দেহ আছে কিন্তু কোনো কাজে নেই, কারণ সে এখন কোনো জিনিসের মালিক নেই। তার ধন সম্পদ তার সন্তানরা নিয়ে নিয়েছে, তার ঘর বাড়ি এখন তার নেই।
জি জি,
তার নিজের ঘর থেকে তাকে বের করে দেওয়া হয়। কেন? সে তো ওই রকমই, তার শরীর রয়েছে, দেহ আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আছে, শুধু আত্মা বের হয়ে গেছে। এখন কথা হলো আত্মা এবং দেহ এর দুইটি সমষ্টি হলো কি? মানুষ। তো ঠিক আত্মা এবং দেহ যেভাবে মানুষ, আত্মা এবং দেহ দ্বারা মানুষ কি গঠিত, যেভাবে মানুষের শারীরিক কিছু রোগ রোগ হয়ে যায়, সেভাবে আত্মারও কিছু রোগ হয়ে যায়।
রাইট।
এখন আমরা সবসময় নিজের বাহ্যিক জিনিস, শরীরে তো যত্ন নেই, বাহ্যিক কোনো রোগ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই, চিকিৎসা করাই, কিন্তু আমরা কি আজ পর্যন্ত আত্মার দিকে খেয়াল করেছি যে এর কি কি রোগ হয়ে গেছে এখন পর্যন্ত, আর এরও চিকিৎসা করানো উচিত? শারীরিক চিকিৎসা, বাহ্যিক চিকিৎসা তো ডাক্তারের দ্বারা হয়ে যায়, আত্মার চিকিৎসা কে করবে? কখনো কি আমরা এটা ভেবে দেখেছি? জাকির ভাই, আত্মার যে একটা জগৎ আছে না, এই জগৎ এমন একটি জগৎ যেটা মানুষের সামনে প্রকাশ নেই। শরীরে কিছু হয়ে গেলে আমরা দেখতে পারি, আত্মাকে আমরা দেখতে পারি না। শরীরে যেমন কোনো রোগ হয়ে গেল, জ্বর, তারপরে সর্দি, কাশি, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পারি, কিন্তু আত্মার যে রোগ, যেমন কারোর প্রতি মনে ঘৃণা সৃষ্টি হয়েছে, এটা আমরা নিজেই দেখতে পাবো না বা সামনের মানুষ দেখতে পাবে না। কারোর উপরে রাগ চলে আসছে, ওই রাগটাও দেখা যায় না, ভালোবাসা এগুলো দেখা যায় না, এটা অনুভব করা যায়, এগুলো সব আত্মার সাথে রিলেটেড। তো ঠিক বাহ্যিক কিছু জিনিস আছে এবং আত্মা আত্মাধিক কিছু জিনিস আছে, যেগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আত্মার ব্যাপারে, আত্মার যে এই পরিশুদ্ধ বা আত্মশুদ্ধি, এর ব্যাপারে কোরআনে করিম কি বলেছে? আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন, সফল সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে। এখন জাকির ভাই দেখেন, মানুষ সফলতা অর্জনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
নিজেকে ব্যস্ত রাখে,
ব্যস্ত রাখে শুধু এই কারণে আমি সফল হয়ে যাই, আমি সফল হয়ে যাই। কিন্তু আসল সফলতা কি? আমাদের মাঝে সফলতার যে একটা ক্রাইটেরিয়া, সেটা কি? যে যত ধনী সে তত বেশি সফল, যার কাছে গাড়ি সে সফল, যার কাছে বাড়ি,
যার যত ইচ্ছা পূরণ হয়,
যার যত ইচ্ছা পূরণ হয়
সেই সফলতার।
কিন্তু আল্লাহ তাআলার কাছে সফলতা কি? আল্লাহ বলেন, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছে,
যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে,
আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সেই সফল হয়েছে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের আকৃতি, তোমাদের এই চেহারা, এটার দিকে কিন্তু দৃষ্টি দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বলেন যে আল্লাহ তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমলের দিকে দৃষ্টি দেন।
আল্লাহ আল্লাহ,
অর্থাৎ বাহ্যিক ভাবে তুমি যতই সুন্দর থাকো না কেন, বাহ্যিক ভাবে তোমার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন, তুমি যতই ধনী থাকো না কেন দুনিয়াতে, তোমার অন্তরে কি কি রয়েছে এবং তোমার আমল কেমন রয়েছে এটা আল্লাহ তাআলা দেখেন। আর এটা এটা সম্পর্ক হচ্ছে আত্মার সাথে, যার আত্মা যত পরিশুদ্ধ, যে নিজের আত্মশুদ্ধি যত বেশি করে নিয়েছে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়।
আল্লাহ আল্লাহ,
দেখেন আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, তিনি
জি
সেই সত্তা অর্থাৎ আল্লাহ তাআলা, যিনি উম্মিদের মধ্যে তাদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন। কাদের কাছে? সাহাবা ইকরামদের কাছে রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যিনি তাদেরকে আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করে শুনান। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি কি করেন, রাসূল কি করেন,
আল্লাহ তাআলার
আয়াতসমূহ পাঠ করে শুনান,
রাইট,
এবং ওয়ায়ুযাক্কিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি কাজ কি? ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করেন, অর্থাৎ তাদের আত্মা। জাকির ভাই দেখেন, এই আত্মার পরিশুদ্ধি এটা রাসূলগণের কাজ। আত্মার পরিশুদ্ধির জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন শুধু মানুষের আত্মশুদ্ধি করার জন্য। এই আত্মশুদ্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন আত্মশুদ্ধি করলেন, তো কেউ সিদ্দিকে একবার হয়ে গেল,
আল্লাহ,
কেউ ফারুকে আজম হয়ে গেল, কেউ উসমানে গনি হয়ে গেল, কেউ মাওলানা আলী হয়ে গেল, শুধু এই আত্মশুদ্ধি। যদি আত্মশুদ্ধি না থাকে তাহলে মানুষ মানুষই থাকবে না,
ভেদাভেদ থাকবে না, খারাপ ভালো বুঝতে পারবে না। যখন কোনো এক ব্যক্তি সমাজের মধ্যে খুব খারাপ কাজের মধ্যে লিপ্ত, মারামারি কাটাকাটি বিভিন্ন ফেতনা ফ্যাসাদের মধ্যে যুক্ত হয়ে যায়, এরপরে যখন তার সময় হয় তওবা করার, আল্লাহ তাবারক ও তাআলা তাকে নসিব দান করেন কি তওবা করার সেই পথ দেখিয়ে দেন আল্লাহ তাআলা, তখন ওই ব্যক্তি তওবা করে। তওবা করে যখন সে ফিরে আসে এবং ভালো কাজে নিজেকে নিযুক্ত করে দেয় এবং ভালো কাজগুলো করে, আগের মতো মারামারি কাটাকাটির মধ্যে থাকে না, তো একটা পর্যায়ে মানুষ বলতে শুরু করে, দেখো এই লোকটা নিজেকে কিভাবে আত্মশুদ্ধি করে নিয়েছে, নিজেকে কিভাবে পরিবর্তন করে নিয়েছে, নিজের গুণা থেকে কিভাবে তওবা করে নিয়েছে, ইবাদতের প্রতি ধাবিত হয়েছে। আত্মশুদ্ধি, যখন আত্মশুদ্ধি মানুষ চেষ্টা করে তখন আল্লাহ তাআলা তার পথ খুলে দেয়। কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন, আমরা কামরুজ্জামান ভাইদের কিছু কথা শুনি, এরপরে জুনায়েদ ভাই আমাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আত্মশুদ্ধি, আত্ম তথা নিজেকে, আত্মশুদ্ধি বলতে নিজেকে সংশোধন বোঝায়। আর নিজের সংশোধন যা বাহ্যিক হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে, তবে আত্মশুদ্ধি বলতে আমরা বুঝি নিজেকে সংশোধন করা, নিজেকে সঠিক পথে পরিচালিত করা। আর নিজেকে সঠিক পথে পরিচালিত করার কিছু মাধ্যম আছে, কিছু পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। আত্মশুদ্ধির কিছু ধরন আছে, যেমনভাবে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি তাআলাই বলেন, আমি একবার মনে মনে এ কল্পনা করলাম, আত্মশুদ্ধি কিভাবে করতে হয়, আমি মনে মনে কল্পনা করলাম আমি জাহান্নামে আছি আর আগুনের শিকল দিয়ে আমাকে বাঁধা, আমাকে বেঁধে রাখা হলো, আর জাক্কুম ফল আমাকে খেতে দেওয়া হলো, যা অত্যন্ত দুর্গন্ধ এবং কাঁটাযুক্ত তিক্ত ফল, এটা আমাকে খেতে দেওয়া হলো এবং জাহান্নামীদের পুঁজগুলো আমাকে পান করতে দেওয়া হলো। এই কল্পনার পর আমি নিজের নফসকে, নিজের আত্মাকে জিজ্ঞাসা করলাম, বলো তুমি কি চাও, জাহান্নামের শাস্তি না এ থেকে মুক্তি? তো নফস আমাকে উত্তর দিল, আমি মুক্তি চাই, এজন্য পৃথিবীতে আবার ফিরে যেতে চাই যেন নেক আমল করতে পারি, আর জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারে। এবার তিনি নিজেকে এভাবে মনস্থির করলেন, নিজেকে কল্পনার সাগরে ডুবিয়ে দিলেন যে আমি জান্নাতে আছি, এখানকার নহরগুলো থেকে আমি পানি পান করছি, হুরদের সাথে সাক্ষাৎ করছি। এই কল্পনার পর আমি আমার নফসকে জিজ্ঞাসা করলাম, হে নফস, তোমার কি চাই, জান্নাত নাকি জাহান্নাম? নফস আমাকে বলল, আমি জান্নাত চাই। আর এজন্য পৃথিবীতে গিয়ে আরো নেক আমল করে আসতে চাই, যাতে জান্নাতের ভালো ভালো নিয়ামত সমূহ আমি ভোগ করতে পারি। অতঃপর তিনি এই দুটি কল্পনা করার পর নিজের নফসকে সংশোধন করার জন্য নিজের নফসকে সম্বোধন করে বলছে, হে নফস, এখন তোমার হাতে সময় আছে, তুমি চাইলে জান্নাতে যেতে পারবে, চাইলে জাহান্নামে পারবে। এখন থেকে তুমি প্রস্তুতি নিয়ে নাও, যদি তুমি বদ আমল করো, অসৎ আমল করো, পাপাচার করো, গুনাহ করো, তাহলে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আর যদি না জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, নেক আমল করো, নেক আমল করো, নেক আমলের মাধ্যমে মাওলাকে রাজি করো, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব।
আত্মশুদ্ধি এমন একটা বিষয়, যখন আপনার আত্মশুদ্ধি অর্জনের এক চিন্তা ভাবনা থাকবে যে আমি নিজেকে সংশোধন করতে চাই, আর এই সংশোধনের একটা জায়গা হলো দাওয়াত ইসলাম, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, আত্মশুদ্ধি নামে এক অনেক বড় আমাদেরকে মাদানী উদ্দেশ্য দিয়েছেন। সেটা কি, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখানে নিজের এবং সারা দুনিয়ার মানুষের কথা বলা হয়েছে, যখন নিজের কথা আসছে তো নিজের আত্মশুদ্ধি, নেক আমলের মাধ্যমে নিজেকে পরিবর্তন করা, নেক মানুষের সংস্পর্শে গিয়ে নিজেকে পরিবর্তন করা এবং মসজিদমুখী হয়ে নিজেকে পরিবর্তন করা, মাদানী কাফলায় সফর করে নিজেকে পরিবর্তন করা, কোর্স বিভাগের সাথে জড়িত হয়ে কোর্স করে নিজেকে পরিবর্তন করা, এই যে আত্মশুদ্ধির এক বড় মিশন দাওয়াত ইসলামী হাতে নিয়েছে আল্লাহ তাআলার দয়ায়। দেখতে দেখতে 42 বছর হোক বা 43 বছরে আজ পৃথিবীর কোনায় কোনায় দাওয়াত ইসলামী ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর মানুষের আত্মশুদ্ধি করার এক মহান কাজ, মহান দায়িত্ব দাওয়াত ইসলামী হাতে নিয়েছে আল্লাহ তাআলার দয়ায়। চেষ্টা করছেন, আল্লাহ তাআলার দরবার দোয়া করছেন, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ যেভাবে পথ দেখিয়েছেন, মোবাল্লিগ সেভাবে পথ অগ্রসর হয়েছেন, আর আল্লাহ তাআলার দয়ায় হাজার নয় লক্ষ লক্ষ যুব সমাজ নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে, নিজেকে পরিবর্তন করে নিয়েছে। আমরাও দাওয়াত ইসলামের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামত দান করুক, স্থায়িত্ব দান করুক, যাতে করে এখানে থেকেই আমরা নিজের আত্মশুদ্ধি করতে পারি, আর কিভাবে করব তাও শিখতে পারি, অপরকেও জন্য নেকির দাওয়াত দিতে পারি। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি নাতে রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর দর্শক আপনাদের কল এস এম এস গুলো নিব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি,
মদিনায় ডাকো মক্কি মদনী দিদার দাওয়াকা মক্কি মদনী, মদিনায় ডাকো মক্কি মদনী দিদার দাওয়াকা মক্কি মদনী, সর্বপ্রথম সৃষ্টি মক্কি মদনী আকা, সর্বপ্রথম সৃষ্টি মক্কি মদনী, জাতি নূরের জ্যোতি আকা, জাতি নূরের জ্যোতি মক্কি মদনী দিদার দাওয়াকা মক্কি মদনী, আমায় মদিনায় ডাকো আকা, মদিনায় ডাকো মক্কি মদনী দিদার দাওয়াকা মক্কি মদনী, মরনের কালে সামনে আসিয়া কালে মা পরায়ো, আমায় কালে মা পরায়ো, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি আমায় মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি অন্ধকার কবরে যখন রাখিবে আমায়, অন্ধকার কবরে যখন রাখিবে উম্মত বলে ডাকিও, আমায় উম্মত বলে ডাকিও, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি। মুনকার নকির যখন প্রশ্ন করিবে আমায়, মুনকার নকির যখন প্রশ্ন করিবে উম্মত বলে ডাকিও, আমায় উম্মত বলে ডাকিও, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি আমায় মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি। গুনাহের সাগরে ডুবে আছি আমি, গুনাহের সাগরে ডুবে আছি, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি। আমায় মদিনায় ডাকো, আকা মদিনায় ডাকো, মা কি মাদানি দিদার দাওয়াকা, মা কি মাদানি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই চমৎকার কালাম শুনছিলাম জুনায়দ ভাই থেকে, মদিনায় ডাকো মক্কি মাদানি। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকেও নসিব করে দিক মক্কা মদিনায় হাজিরি দেওয়া, ইবাদতের সাথে দিন অতিবাহিত করা, আদবের সাথে সময় অতিবাহিত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম আমরা, কালামও শুনছিলাম, কিছু কল রয়েছে দর্শক শ্রোতার, কলের দিকে যাব, কলগুলো শুনবো, এবং কিছু এসএমএস আছে তাও পর্ব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। একটি ছোট অনুরোধ আপনাদের কাছে দর্শক শ্রোতার কাছে, এখন পর্যন্ত যারা আপনাদের জাকাত দান অনুদান বা রমজানের ডোনেশন এখনও দাওয়াত ইসলামীকে পৌঁছে দেননি, অপেক্ষায় আছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে অতি তাড়াতাড়ি দাওয়াত ইসলামীর জিম্মাদারদের সাথে যোগাযোগ করে অথবা কল সেন্টারে কল করে আপনার দান অনুদান দাওয়াত ইসলামীকে পৌঁছে দিন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা দর্শকের কিছু কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা এসএমএস আছে, এসএমএস গুলো পর্ব দর্শক শ্রোতার, এরপর আবার মোবাইলে দাওয়াত ইসলাম থেকে আজকের যে বিষয় নিয়েছি এ বিষয়ে আলোচনা শুনবো। জি, কল শুনিয়ে দিন।
ঢাকা থেকে বলছিলাম, খন্দকার অনেক হোসেন, আমি একটা গজল শুনতে চাই। তোমার মদিনা আমার কানের মদিনা, সবগুলি তো কিন্তু তোমায় ভুলতে পারি না।
মাশাআল্লাহ, সুন্দর কালাম আপনি শুনিয়েছেন, সাথে থাকুন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন, হবিগঞ্জলা থেকে বলছি। অনুষ্ঠানটা আমরা দেখি, অনেক ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবসময় দেখে, ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সপরিবারকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, পরিবার সবাইকে ভালো রাখুক, দোয়া করছি আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি বলছি জামালপুর জেলা থেকে, আমার নাম মোহাম্মদ সাইফ হোসেন, আমি একটি গজল শুনতে চাই, গজলটির নাম হলো এলো মাহে রমজান।
আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
শরীয়তপুর মোহাম্মদ সুরফ আলী সরদার, আমি মাদানী চ্যানেল দেখছি, আমি ঠকা তো মাদানি সালাম দেখি ইনশাল্লাহ আরো দশ জনের আমি দেখতে বলি, তোমার জন্য দোয়া করো।
আচ্ছা, আপনিও দেখেন আরো দশজনকে দেখতে বলেন, দশজনকে কেন, যাকে সামনে পাবেন তাকে দাওয়াত দিবেন, যারা আছে আশেপাশে তাদেরকেও দাওয়াত দিবেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। এটা অনেক পুরানো একটা অভ্যাস আমাদের, আমার দাদাকেও দেখতাম যখন ভাত খাওয়া শুরু করতো, তখন যদি আরও অল্প কিছু ভাত লাগতো তো বলতো আমাকে দুইটা ভাত দাও, দুইটা বলতো বা কেউ চারটা বলতো। আবার আমার এই ভাই যে কল করেছেন, হয়তো ওই বয়সেরই হবেন, বাবার বয়সের বা দাদার বয়সের হবেন, তিনিও বললেন দশজনকে দাওয়াত দিই, একটা বসে যায় মুখের মধ্যে সময় অনুসারে। জি, আমরা আরেকটি কল নিব ইনশাল্লাহ তাহলে, এরপর এসএমএস করবো। জি, কল শুনিয়ে দিন।
মোহাম্মদ জয়নাল ইসলাম বলতেছি পঞ্চগড় থেকে, আমি একটু গজল শুনতে চাই।
একটা গজল শুনতে চান, কি গজল শুনবেন, গজলের নাম বলেননি, একটা গজল অলরেডি শুনিয়েছেন জুনায়েদ ভাই ইনশাল্লাহ তাআলা, আরো কিছু নাতে রয়েছিল অনুরোধ আসছে তাও শোনাবো ইনশাল্লাহ তাআলা। কয়েকটা এসএমএস করি, এরপরে ফিরবো আমরা ফজলে রাব্বি ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের খুবই চমৎকার একটি বিষয় নিয়েছেন, আমার আমি যদি বলি আমার আত্মশুদ্ধির একমাত্র মাধ্যম হয়েছে মাদানী চ্যানেল, মাশাআল্লাহ। আসলেই হাজার নয় লক্ষ লক্ষ মানুষের আত্মশুদ্ধির মাধ্যম মাদানী চ্যানেল। এখান থেকে কোরআনে পাকের কথা শুনে, হাদিসে পাকের কথা শুনে, ইশকে রসুলের কথা শুনে, খৌফে খোদার কথা শুনে মানুষের ভাগ্য পরিবর্তন, নিজেকে পরিবর্তন করে নিয়েছে, আত্মশুদ্ধি মানুষ অর্জন করেছে এখান থেকে আলহামদুলিল্লাহ। আরেক ভাই লেখলেন, জুনায়েদ ভাই থেকে একটি নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে চাই, কিন্তু আপনার নাতে রসুলের লেখাটা এতটা গোছালো না, কোন নাত শুনতে চাইছেন স্পষ্ট না, তবে এতটুকু বোঝা যায় যে ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি, এরকম একটা কালাম যে আছে, এই কালামটি তিনি শুনতে চেয়েছেন। আরেক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনুষ্ঠান দেখতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে, আল্লাহ তালা আসানি দান করুক। যেভাবে সুবিধা হয় সেভাবে দেখেন, ফেসবুকে দেখেন, না হয়তো ইউটিউবে দেখেন, না হয়তো টিভি সেটের মাধ্যমে দেখেন। এরপরে ইনশাআল্লাহ তাবারাকাতাল। আরেক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই, নিয়ত করছি আমরা ঈদের মাদানী কাফলায় সফর করবো, মাশাআল্লাহ, আল্লাহ তালা কবুল করেনি। আল্লাহ তাবারাকাতাল আমাদেরকে ঈদ মাদানী কাফলায় সফর করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আমাদের সাথে একটি ছোট্ট প্যাকেজ আছে, প্যাকেজটি আমরা নিব এই মুহূর্তে ইনশাআল্লাহ তাবারাকাতাল। এমসিআরকে বলবো, পিসিআরকে বলবো প্যাকেজটি দেখানোর জন্য। ঈদ উপলক্ষে যে অনুষ্ঠানমালা আমরা নিয়ে আসছি, ঈদ উপলক্ষে যে সকল অনুষ্ঠান আমাদের সাথে আছে, যে সকল অনুষ্ঠান দর্শককে দেখাবো, এই প্যাকেজটি, এই শরীর রেকর্ডিং যে হয়েছে পুরো ঈদ তিন দিনের জন্য, যে যে প্রোগ্রামগুলো চলবে এর একটি অ্যাডভার্টাইজ বলতে পারি আমরা। আমরা এই ছোট্ট ভিডিওটা দেখি নি, এরপর ইনশাল্লাহ তাআলা ফিরবো আলোচনায়। জি,
মুবারক ঈদ, মুবারক ঈদ, সবাইকে ঈদ মুবারক।
মাহে রমজানের পর ঈদ আসে, রবের রহমত সঙ্গে নিয়ে আসে।
মাহে রমজানের পরে ঈদ আসে, খুদার রহমত সাথে নিয়ে আসে।
ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পবিত্র ঈদ উপলক্ষে মাদানী চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসছে চমৎকার সব অনুষ্ঠান মালা।
ঈদে সাই, ঈদে সাই।
ঈদের দিন পালনীয় সুন্নাত ও আদব সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান ঈদের সুন্নাত ও আদব, ঈদের প্রথম দিন সকাল 7টা।
দেখুন ঈদুল ফিতরের সুন্নাতে ভরা বয়ান, ঈদের নামাজের বিভিন্ন অংশ বিশেষ সরাসরি ঈদের দিন সকাল 7:30।
দেখুন সরাসরি অনুষ্ঠান ঈদ আনন্দ মাদানী চ্যানেলের সাথে, ঈদের প্রথম দিন সকাল 8:30 এবং ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল 9টায়।
এবার ঈদে মাদানী চ্যানেল নিয়ে আসছে যুবক, ঔলাদে রাসূল ও প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান দাওয়াতে ঈদ। ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন দুপুর 12টায়।
ঈদের প্রথম দিন দেখুন অনুষ্ঠান ঈদ সাজাদে কিরামকে সাথ বেলা 1টায়।
ঈদের প্রথম দিন বেলা 2টায় দেখুন অনুষ্ঠান ঈদ তাদের জন্য।
ঈদের দ্বিতীয় দিন দেখুন অনুষ্ঠান হুজুর ইসলাম ভাইকে ঈদ আমির আলে সুন্নাত কে সাথ বেলা 1টায়।
ঈদের দ্বিতীয় দিন বেলা 2টায় দেখুন অনুষ্ঠান ঈদের আমেজ
পথে পথে। ঈদের তৃতীয় দিন দেখুন অনুষ্ঠান বুজুর্গো কি ঈদ, আমির আহলে সুন্নাত কে সাথ বেলা একটায়।
ঈদের তৃতীয় দিন বেলা দুটায় দেখুন অনুষ্ঠান ঈদের সেকাল একাল।
ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন বিকাল তিনটায় দেখুন সরাসরি অনুষ্ঠান ঈদ এলো ঘরে ঘরে।
ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন সন্ধ্যা ৫টায় দেখুন অনুষ্ঠান ছোটদের ঈদ আনন্দ।
ঈদের প্রথম দিন সন্ধ্যা ৬টায় দেখুন অনুষ্ঠান বচ্চো কি ঈদ, আমির আহলে সুন্নাত কে সাথ।
ঈদের প্রথম দিন সন্ধ্যা ৭টায় দেখুন অনুষ্ঠান দাওয়াতে ইসলামী ও এতেকাফ।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় দেখুন অনুষ্ঠান বচ্চো কি ঈদ, খলিফায়ে আমির আহলে সুন্নাত কে সাথ।
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় দেখুন অনুষ্ঠান ঈদ আনন্দ ছোট্ট বন্ধুদের সাথে।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টায় দেখুন অনুষ্ঠান বচ্চো কি ঈদ, নিগরানে সুরা কে সাথ।
ঈদের আনন্দময় মুহূর্ত উদযাপন করতে দেখুন অনুষ্ঠান ঈদ কাটো নাথ খাদের সাথে। ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন রাত ৮টায়
দাওয়াতে ইসলামীর মদিনী খবর দেখুন ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে। ঈদের আনন্দময় মুহূর্ত উদযাপন করতে দেখুন সরাসরি অনুষ্ঠান ঈদ আনন্দ ঈদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিন রাত ৯টায়
দেখুন সরাসরি অনুষ্ঠান ঈদ স্পেশাল ঈদের প্রথম দিন রাত ১০টা ১৫ মিনিটে।
দেখুন সরাসরি অনুষ্ঠান শর্টকাট ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ১৫ মিনিটে।
ঈদের তৃতীয় দিন দেখুন সরাসরি অনুষ্ঠান পরদেশিও কি ঈদ রাত ১০টা ১৫ মিনিটে।
সুনার মদিনা আমার প্রাণের মদিনা, সুনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সুনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মুওয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশ মুওয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে ছুঁয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে ছুঁয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হক সিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, তাকে সিফার অধিকারি তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সবলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সবলিব কিন্তু তোমায় ভুলতে পারি না
মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনছিলাম কালাম আপনাদের অনুরোধের ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় জুনায়েদ ভাইকে আবারও সময় দেওয়ার চেষ্টা করব কিছু আলোচনা আমরা শুনি আজকের যে বিষয় নিয়েছি আত্মশুদ্ধি কিভাবে হবে ফজলুর রাবি ভাই আমাদের সাথে আছেন জি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের শরীরে একটি মাংসের টুকরা আছে বলেন যে সেটা যদি ঠিক থাকে সমস্ত শরীর ঠিক থাকে আর সেটা যদি নষ্ট হয়ে যায় তো সারা শরীরই নষ্ট হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ওয়াহিয়াল কলব জেনে রাখো সেটা কলব সেটা অন্তর মানুষের যখন অন্তর খারাপ হয়ে যায় তো বাহ্যিক সব জিনিস খারাপ হয়ে যায় সে খারাপের দিকে গমন শুরু করে খারাপের দিকে চলে যায়
চলে যায়
আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যেভাবে লোহায় মরিচা ধরে বলেন যে ঠিক সেভাবে অন্তরেও মরিচা ধরে এই যে খারাপ কাজ করা গুনাহের কাজ করা এর একটা অনেক বড় কারণ এটাই যে অন্তরে মরিচা ধরে নিয়েছে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেভাবে লোহায় মরিচা ধরে এখন মরিচা তো কি করতে হবে দূর
করতে হবে
বললেন যে ওই মরিচাকে আল্লাহর জিকির পরিষ্কার করতে পারে
আল্লাহ আল্লাহ
এবং কোরআনে পাকের তিলাওয়াত ওই মরিচাকে পরিষ্কার করতে পারে এখন আমরা দেখি আমরা কতটুকু আল্লাহ তাআলার জিকির করছি আর কতটুকু কোরআনে পাকের তিলাওয়াত করছি আমরা অনেক দূরে অনেক দূরে তারপরে আমাদের মাঝে এবং আমরা সবাই জানি যে আমাদেরকে মরতে হবে একদিন আমাদেরকে কবরে যেতে হবে
যে
আবার কিয়ামতের দিন উঠতে হবে হিসাব নিকাশ পৃথিবীতে কি করেছি দুনিয়াতে কি করেছি হ্যাঁ তারপরে মিজান গুনাহের পাল্লা নেকির পাল্লা নেকির পাল্লা যদি ভারী না হয় যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় এতটুকু জানার পরেও আমাদের অবস্থা কি দেখেন জাকির ভাই আল্লাহর ওলিদের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে আখিরাতের চিন্তা কেমন ছিল দেখেন আত্মশুদ্ধির কথা বলছি না আত্মশুদ্ধি তখনই আসবে যখন আখিরাতের চিন্তা আসবে
চিন্তা ভাবনা অন্তরে থাকবে
যখন আল্লাহর ভয় এটা বুজুর্গরা বলেছেন ওলামা ইকরামরা বলেছেন যে আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আছে তার মধ্যে প্রথম হলো আল্লাহ তাআলার ভয়
ভয় অন্তরে নিয়ে
হলো কিয়ামতের চিন্তা আখিরাতের চিন্তা যেমন দেখেন হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক জায়গায় একবার কোন এক গোসলখানায় গোসল করতে গেলেন তো ওই গোসলখানার মালিক তাকে বলল যে দিরহাম থাকলে আপনি যেতে পারবেন আর যদি দিরহাম না থাকে তাহলে আপনি যেতে পারবেন না তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে শুরু করলেন তো ওই গোসলখানার মালিক সে বলল যে আপনি কাঁদছেন কেন যদি দিরহাম না থাকে তাহলে আমাকে বলে দেন আমি এমনিতেই আপনাকে অনুমতি দিয়ে দিব তো ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন যে আসলে এটার জন্য কাঁদছি না যে আপনি আমাকে যেতে দিচ্ছেন না বরং আমি এটার জন্য কাঁদছি যে আজ দুনিয়াতে দিরহাম বা টাকা না থাকার কারণে সামান্য একটি গোসলখানায় আমাকে যেতে দেওয়া হচ্ছে না কাল কিয়ামতের দিন যদি বলা হয় যে তোমার কাছে আমল নাই তুমি জান্নাতে যেতে পারবে না
আল্লাহ আল্লাহ
তখন আমার কি হবে একটু যদি চিন্তা করি আমরা আসলে যদি দুনিয়াটা এভাবেই কেটে যায় আর আমল যদি করতে না পারি নেক আমল যদি করতে না পারি আর জান্নাতের দরজা যদি আটকে দেওয়া হয় না আমল নাই জান্নাতে যেতে পারবে না তখন কি করব তখন কিছু করার
থাকবে না
কিছুই করার থাকবে না একজন যাকে চালাক বলা হয় আসলে প্রকৃতপক্ষে চালাক সে কে যে এই দুনিয়াকে গনিমত মনে করে এখানেই নেক আমল করে নিবে যতই কষ্ট হোক না কেন দুনিয়া বলা হয় না যে বুজুর্গরা বলছেন যে দুনিয়া চায় সে শুধু দুনিয়া পাবে, আখিরাত পাবে না। আর যে আখিরাত চায় সে দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। তো একজন চালাক এবং যারা বিবেকবান যাকে বলা হয়,
প্রকৃতপক্ষে বুদ্ধিমান,
প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই যে নিজের দুনিয়া
দুনিয়াকে কাজে লাগায়,
দুনিয়াকে কাজে লাগায়।
জি জি, আখিরাতের চিন্তা ভাবনা মাথায় রাখে এবং দুনিয়াকে কাজে লাগায়। প্রকৃতপক্ষে বুদ্ধিমান তো সেই ব্যক্তি। আর অবুধ যদি বলি বা আমরা দুনিয়াকে কাজে যদি লাগাতে না পারি তো সেটা আখেরাতের কাজে লাগবে না, কিন্তু দুনিয়া তো দুনিয়ার কাজে লাগবেই। প্রতিটা ব্যক্তি নিজের জায়গা থেকে ব্যস্ত, প্রতিটা ব্যক্তি নিজের জায়গা থেকে কাজকর্ম করছে, তবে সেটা দুনিয়ার জন্য। আর এখানেই দুনিয়ায় থেকে আখেরাতের কিছু তৈরি করা, আখেরাতের সামান তৈরি করা, নিজের নেক আমল বাড়ানো, নিজেকে আত্মশুদ্ধি করা, নিজেকে পরিবর্তন করা, নিজেকে নেক বানানো, আর এই কাজগুলো যদি করতে পারে দুনিয়া থেকে, তবে বোঝা যাবে সে প্রকৃতপক্ষে বুদ্ধিমানের কাজ করেছে। কামরুজ্জামান ভাই কি বলবেন এই বিষয়ে?
তো মাশাআল্লাহ শুনছিলাম আত্মশুদ্ধি কিভাবে করা যায়। বুজুর্গানের দিন রহমতুল্লাহ তাআলার এক এক পদ্ধতিতে তারা নিজেদেরকে আত্মশুদ্ধি করত, নিজেদের সংশোধন করত। এবং গাজ্জালি রহমতুল্লাহ তাআলারাই ওনার ব্যাপারে এসেছে যে তিনি তার কিতাবে বর্ণনা করেন যে হযরত সাইয়েদুনা ইবনু সিম্মা রহমতুল্লাহ তাআলা একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একবার নিজের আত্মশুদ্ধিমূলক হিসাব করতে গিয়ে তিনি একটু গণিত করেন। সেটা কি? তিনি তার নিজের বয়সকে গণনা করলেন।
আচ্ছা,
তখন তার বয়স প্রায় 60 বছর ছিল। এবার তিনি নিজেকে সম্বোধন করে বলতে লাগলো, যদি আমার জীবনে দৈনিক একটি গুনাহ সংঘটিত হয়ে থাকে তাহলে এখন পর্যন্ত আমার 21,600 গুনাহ হয়েছে। অথচ এই দীর্ঘ সময়টিতে এমনও দিন থাকতে পারে যে দিনে আমার 1,000 গুনাহ হয়েছে। বলতে বলতে তিনি আল্লাহ পাকের ভয়ে কম্পিত হয়ে গেলেন এবং এক বিরাট চিৎকার দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। এই যে আমরা এই ঘটনা শুনলাম যে 21,600 গুনাহ, তিনি নিজেকে বলতে লাগলেন যে আমার দৈনিক যদি একটি গুনাহ হয় তাহলে এত গুনাহ আমার হয়ে গিয়েছে। অথচ এমন দিন আমাদের অতিবাহিত হয় যে হাজারো গুনাহ হয়ে যায়। এখন তো
এর তো কোনো সংখ্যাই নেই। প্রতিদিন যে কত গুনাহ আমাদের দ্বারা সংঘটিত হয় এর তো কোনো গণনা করাও নেই, আর আমরা জানিও না আমার কোন কাজটা গুনাহ হলো।
এক তো আমার নিজ হাত দ্বারা গুনাহ করা বা নিজ কর্মের মাধ্যমে গুনাহ করা, আর কিছু কিছু গুনাহ আছে নিজের একটু ভুলের কারণে বিশাল গুনাহের যে স্তূপ চলে আসে,
চলে আসে।
সেটা কিভাবে? উদাহরণস্বরূপ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যারা ফেসবুক ইউজ করে বা বিভিন্ন ওয়েবসাইট যারা ইউজ করে, দেখা যাচ্ছে একটি গান আসলো, তার একটু ভালো লাগলো, এই গানটি সে শেয়ার করে দিয়েছে। এখন গান সে শেয়ার করে দিয়েছে, যত মানুষ তার শেয়ারের কারণে গান শ্রবণ করবে তত পরিমাণ গুনাহ তার আমলনামায় চলে আসবে। একটু আফসোসের বিষয় হচ্ছে, এক তো আমি নিজে গান শুনেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, এটি একটি বিষয়, আর আমি এই বেহায়াপানাটাকে, এই নাজায়েজ কাজটিকে শেয়ার করে দিলাম,
সমাজের মধ্যে ছড়িয়ে দিলাম,
ছড়িয়ে দিলাম,
আমার কারণে আরো 10 জনের কাছে এটা পৌঁছে গেল,
পৌঁছে গেল,
আমার কারণে তারা এই 10 জন 20 জন জানি না হাজার মানুষও আমার কারণে এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হলো। এমন অসংখ্য কাজ আছে যা প্রতিনিয়ত আমাদেরকে গুনাহের সাথে জড়িত রাখে আর আমাদেরকে দিয়ে গুনাহ করায়।
Oh,
তালা এমনই করে দিক আমাদের গুনাহের অভ্যাস থেকে যেন নিজেরা বাঁচতে পারি। আল্লাহ তালা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার সে তৌফিক দান করুক, শয়তানের ধোকা থেকে বাঁচার আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। এক ব্যক্তি কামরুজ্জামান ভাই সমাজের মধ্যে খুবই পাপাচার কাজের মধ্যে লিপ্ত ছিল, হারাম কাজের সাথে জড়িত ছিল, মানুষকে কষ্ট দেওয়ার কাজের মধ্যে জড়িত ছিল, মসজিদে যেত না, নামাজ পড়তো না, ইবাদত করতো না, আল্লাহ তাআলার নাফরমানি করতো, মা বাবার অবাধ্য ছিল, মা বাবার কথা শুনতো না। সমাজের মানুষ এক পর্যায়ে তার উপরে অনেক ক্ষিপ্ত হয়ে গেছে, অনেক কষ্ট দিয়েছে সমাজের মানুষকে, অনেক নারাজ করে দিয়েছে। তো একটা পর্যায়ে এসে সে অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হয়েছে ডাক্তার তাকে বলে দিয়েছে কি এই লোকটা সুস্থ হবে না। তো যখন সে সুস্থ হবে না এই কথাটা ডাক্তার বলে দিয়েছে, এখন তার মধ্যে এক অনুশোচনা চলে আসলো, আত্মশুদ্ধির এক অনুশোচনা, যে আমি কিভাবে এখন আমাকে শুধরাতে পারি। এই জীবন থেকে 30 বছর 40 বছর 50 বছর তো আমার অতিবাহিত হয়ে গেল নাফারমানির মাধ্যমে, মুসলমানকে কষ্ট দেওয়ার মাধ্যমে, আল্লাহ তাবারক ও তাআলার অবাধ্যতার মাধ্যমে, শরীয়তের হুকুম না পালন করার মাধ্যমে। এখন আমার আত্মশুদ্ধি কিভাবে আমার হতে পারে, নিজের মধ্যে এক চিন্তা ভাবনা চলে আসলো যাতে আমার আত্মশুদ্ধি হয়ে যায়, আমি কিভাবে আত্মশুদ্ধি অর্জন করব। তো তখন তার চোখ থেকে বিছানায় শোয়া অসুস্থ অবস্থায় ডাক্তার মানা করে দিয়েছে যে এই রোগীকে আর চিকিৎসা কি করাবেন, বেশি দিন হয়তো সে বাঁচবে না, এমন বলে দিয়েছে ডাক্তার। এখন সে বিছানায় পড়া অবস্থায় চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে, চোখের পানি, আর সে ভিতরে ভিতরে অনুশোচনা করছে, সময় চায় আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি আত্মশুদ্ধি করতে চাই, নিজেকে পরিবর্তন করতে চাই, আমি নেক কাজে ধাবিত হতে চাই, আল্লাহ একটু সময় দাও। তার একজন আত্মীয় বা বন্ধু যখন আসলো তাকে হসপিটালে দেখার জন্য, তার পাশে বসলো, তো দেখে চোখ দিয়ে পানি পড়ছে বেয়ে বেয়ে, আর দীর্ঘ সময় ধরে কান্না করছে, সে আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই কান্নার, ভিতর থেকে তার কান্নার এক ইয়া চলে আসছে, কেউ দেখে না কিন্তু তার চোখের পানি পড়ছে। তার সে বন্ধু বা তার আত্মীয় স্বজন থেকে কেউ একজন হবে তাকে জিজ্ঞাসা করলো, এমন কোন বিষয় যেটা আপনাকে কান্না করাচ্ছে এই মুহূর্তে, আপনার কি ভয় হচ্ছে ডাক্তার ঘোষণা করে দিচ্ছে আর বাঁচবেন না আপনি, সময় বেশি নেই, এই কারণে? এটা কোনো বিষয় না, আল্লাহ চাইলে সব পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহ যদি আপনার হায়াত রাখে তো সুস্থ হয়ে যাবেন আপনি, ডাক্তার বলছে, ডাক্তারের চিকিৎসা অনুযায়ী সে বলছে, কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা অনেক দয়াবান, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করে দিতে পারেন। তখন ওই লোকটা তার কাছে তার এই অনুশোচনার কথা প্রকাশ করলো, ভাই আমি এজন্য কাঁদছি না যে আমি মারা যাব, ডাক্তার বলে দিচ্ছে আমি মারা যাবো, এজন্য কাঁদছি না, কাঁদছি কারণে যে এতটা বছর থেকে আমি গুনাহ করে আসছি, নাফরমানি করে আসছি, মুসলমানকে কষ্ট দিয়ে আসছি, আমি চাই এখন আত্মশুদ্ধি লাভ করতে, কিভাবে পারবো, কিভাবে সম্ভব, এখন তো আমি উঠতে পারি না, আমি দাঁড়াতে পারি না, নামাজ কিভাবে আদায় করবো, আত্মশুদ্ধি কিভাবে লাভ করব, আমার ভিতরটা এখন আত্মশুদ্ধি লাভের জন্য কান্না করছে, আত্মশুদ্ধির জন্য ভিতরটা আমার কাঁপছে। তখন ওই ব্যক্তি যে পাশে বসা ছিল সে বললেন, এক কাম করো, তুমি তওবা করতে থাকো, শেষ মুহূর্ত তোমার, তুমি তওবা করতে থাকো, হয়তো বা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দেবে। যখন তার কাছে এমন একটা পয়গাম আসলো যে আমি তওবা করতে থাকি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, যদি তওবা করি, তওবা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, তার কান্না আরো বেড়ে গেল, আল্লাহ মাত্র কিছুদিন হয়তো বা বাঁচবো, কয়েকটা শ্বাস প্রশ্বাস আমার বাকি আছে, আল্লাহ আমি অনুশোচনা অনুতপ্ত, আমি আত্মশুদ্ধি লাভ করতে চাই, আমি ফিরে আসতে চাই শরিয়াতের পথে। এই কথা বলতে বলতে তার মধ্যে রোগের যে মাত্রাটা ছিল সেটা আরো বাড়তে লাগলো, কেননা এখন ভিতরে শুধু চিন্তাই চিন্তা কিভাবে পরিবর্তন হওয়া যায়। একটা পর্যায়ে সে মারা গেল। মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, কি অবস্থা আপনার, কেমন চলছে আপনার মরার পরে, কবরের অবস্থা কেমন আপনার? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমি কখনো বুঝতেও পারিনি আল্লাহ তাআলার এত দয়া আমাদের জন্য। আর যে যখন বান্দা আল্লাহ তাবারক ও তাআলার দিকে এক কদম চলে, তো আল্লাহ তাবারক ও তাআলা তাকে 10 কদম সহযোগিতা করে, যাতে করে বান্দা আমার দিকে আসতেই পারে। অর্থাৎ কেউ নেককার হতে চায়, কেউ সংশোধন হতে চায়, কেউ আত্মশুদ্ধি লাভ করতে চায়, তো আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির পথ আরো ক্লিয়ার করে দেন। তো ওই ব্যক্তি বলতে লাগলো, কবরবাসী যাকে স্বপ্নে দেখলেন, সে বলতে লাগলো, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আমি জানতামই না যে এমন আমার ভাগ্যের সাথে হবে, যখন আমি বিছানাতে ছিলাম হসপিটালে অসুস্থ অবস্থায়, ডাক্তার না করে দিয়েছে, আমার ভিতরটা তখন অনুশোচনায় অনুতপ্ত, আমি তওবা করতেছিলাম বারবার আর ভাবতেছিলাম আল্লাহ একটু সময় দাও আমাকে আত্মশুদ্ধি লাভ করার জন্য, আল্লাহ নিজেকে সংশোধন করার একটু সময় দাও, কিন্তু ওই সময় আর কোথায় পেলাম, আমি দেখতে দেখতে দিনগুলো শেষ হয়ে গেল, আমি চলে আসলাম, আল্লাহ তাবারক ও তাআলা এটাই পছন্দ করেছে, বান্দা অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, তওবা করবে আর নিজের ভুলটা স্বীকার করে নিবে, আল্লাহ ভুলের মধ্যে ছিলাম এতদিন, তুমি মাফ করে দাও। তো এর অছিলায় আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন এবং তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এমন অসংখ্য ঘটনা, যারা আত্মশুদ্ধি লাভ করতে চেয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেননা আত্মশুদ্ধি মানে কি, আমার বাড়ি আমি কোনো অঘটন ঘটিয়েছি বা কোনো দুর্ঘটনা আমি করেছি বা মারামারি করেছি, এমন কিছু কাজ করেছি যেটা আইনের চোখে খারাপ কাজ ছিল। এখন পুলিশ যখন আমার বাড়িতে এসেছে, আমার বাড়ির চতুর্দিক ঘেরাও দিয়ে রেখেছে, এখন মাইকে বারবার বলছে আমাকে, ভাই আপনি আত্মসমর্পণ করেন, এটা আপনার এখন সঠিক সময়, আপনি যদি আত্মসমর্পণ করেন হয়তোবা দেশের আইন আপনাকে মাফ করে দিবে। যখন ওই ব্যক্তি আত্মসমর্পণ করে আমি ভুল করছি, যা শাস্তি আমাকে দেন আমি মাথা পেতে নিব, ভবিষ্যতে আর হবে না, ঠিক আত্মশুদ্ধি। আল্লাহ তাবারক তালার আইন যখন আমার জানা হবে বা আমি বুঝতে পারবো শরিয়াত কোনটা কোনটা গুণা কোনটা ন্যায়, আর বোঝার পরে যখন আমি আত্মসমর্পণ করব, আত্মশুদ্ধি লাভ করতে চেষ্টা করব, আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে আর হবে না মাওলা, আমি তওবা করছি, অনুশোচনা অনুতপ্ত, আল্লাহ তাবারক তালা তখন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। আল্লাহ তালা দয়াবান, আল্লাহ তালা মেহরবান। তো আমাদের উচিত আমরা তওবা করি বারবার, ক্ষমাতে আল্লাহ তালার দরবারে। আত্মশুদ্ধি কীভাবে লাভ করব, পথ খুঁজি, ইবাদত করি, আমল করি, ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকি, আল্লাহ তাই ইনশাআল্লাহ তাবারক তালা আমাদের আত্মশুদ্ধি মিলবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নেই যে কোনো ভরসা হে ভাই মুদের জীবনে।